সবিতুল বিল্লাহ রেকর্ড করেন, বয়ান রেকর্ড করেন, তাতে কোন শরীয়তে অসুবিধা নেই, কিন্তু ছবি তুলবেন না। কেন? ছবি তোলা, প্রাণীর ছবি তোলা হারাম, শেরেক। খালি হারাম না, শেরেক। প্রাণী বানায় কে? আপনি যখন ছবি তুললেন, আপনি নিজেকে আল্লাহর সাথে শরীক করলেন, তাহলে আপনিও প্রাণী বানান, আমিও বানাই, শেরেক হয়ে গেল। এই জন্য যারা প্রাণীর ছবি তুলবে তাদেরকে হাশরের ময়দানে বলা হবে, আমি তো প্রাণী বানাইছিলাম, জানও দিছিলাম, তুমিও প্রাণী বানাইছিলে, জান দাও। তো জান কিভাবে দিবে বলেন? জান কিভাবে দিবে? সম্ভব? এই জন্য বুখারী শরীফে হাদিস আসছে, বুখারী শরীফে, ইন্ন আশাদ্দান্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে হাশরের ময়দানে যারা ছবি তোলে বা ছবি তোলাকে সমর্থন করে। ইহুদি অমুসলিমরা ষড়যন্ত্র করে কামিয়ে হয়ে গেছে, তাদের ষড়যন্ত্র। আগে তো রাজধানীতে দু পাঁচজন ফটোগ্রাফার ছিল, দু পাঁচজন। এখন ইহুদিরা প্রত্যেকটা মুসলমানকে ফটোগ্রাফার বানাইছে, প্রত্যেকটা মুসলমানকে ফটোগ্রাফার বানাইছে। বানাইছে কিনা? মানে আমাদের ইবাদত বন্দীকেও নষ্ট করে দিছে, আমাদের দোয়াও বাতিল করে দিছে, এবং আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরাই দিছে। এটা কাফেরদের ষড়যন্ত্র ছিল, তারা কামিয়াব হয়ে গেছে। আমরা দুশ্মনদের ব্যাপারে সতর্ক থাকি নাই, উদাসীন ছিলাম, আমরা তাদের হাতের খেলুনা হয়ে গেছি, দুশ্মনদের হাতের খেলুনা। দুশ্মন দুশ্মনই করবে, আশ্চর্যের কিছু না। আপনি গাফেল থাকবেন কেন? আপনাকে আল্লাহ তাআলা আখেরি দিন, সর্বশ্রেষ্ঠ দিন, একমাত্র সহি দিন আল্লাহ আপনাকে দিছে, আপনাকে হুঁশিয়ার থাকতে হবে না। কোন অমুসলিম আমাদেরকে ক্ষতি না করতে পারে, হুঁশিয়ার থাকতে হবে না। কেন সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা লাগানো হয়েছে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতটা সূরা ফাতিহা প্রত্যেক দিন আমরা 32 বার পড়ি। কতবার? ফরজ নামাজে 17 বার, বেতারের নামাজে 3 বার, 20, আর দিন রাত্রে সুন্নতে মুয়াক্কাদা 12 রাকাত, 20 আর 12, 32 বার আপনি আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ কাফেরদের রাস্তায় আমাকে চলতে দিও না। এই কথাটা এতবার আল্লাহ কেন বলাইতেছেন আর আমরা কেন বলতেছি? এমনি না, কোনো কারণ আছে বলেন? এমনি 32 বার বলা হয়েছে, আল্লাহ খ্রিস্টানদের তরিকা থেকে, ইহুদিদের তরিকা থেকে, হিন্দুদের তরিকা থেকে আমাদেরকে বাঁচাও। ইসলামে কোন বার্ষিকী নেই, বার্ষিকী যখন নেই তো শতবার্ষিকী করতে কাজ, সব হিন্দুদের থেকে কাজ, আর আমরা কাফেরদের পিছনে ছুটছি, আমরা কাফেরদের পিছনে ছুটছি। আলেমদেরকে জিজ্ঞাসা করি না, দেখুন ইসলামে আছে কিনা, অনেকে প্রশংসা গত গত হয়ে যায়, ওনারা এত তেলাওয়াত করে বিমানে উঠলে কোনদিক তাকায় না, কোরআন শরীফ নিয়ে বসে থাকে। আরে বাবা, ইমান যদি না থাকে আপনি কোরআন তেলাওয়াত করে কি করবেন? আপনার কোরআন তেলাওয়াতের কি দাম আছে? যার ইমান সহি নাই তার নামাজের কি দাম আছে? তার রোজার কি দাম আছে? তার হজের কি দাম আছে? কোনো কিছুর দাম নেই, সব মূল্যহীন। আগে ইমান খাঁটি হইতে হবে। হাজার ইমান খাঁটি, সে জন্মবার্ষিকীও পালন করবে না, সে মৃত্যু বার্ষিকীও পালন করবে না। এগুলো আপনার আমার নবীন নিষেধ করে গেছেন। নবীন নিষেধকে অমান্য করে আপনি খাঁটি ইমানদার হবেন এই দোকান মধ্যে আছেন? নবীর নিষেধ অমান্য করে আপনি আল্লাহর প্রিয় হবেন এর কোন সম্ভাবনা আছে? শয়তানের প্রিয় হওয়া যাবে, জাহান্নামের লাকড়ি হওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। এই জন্য শুধু এই মজলিসে না, কোন সময় প্রাণের ছবি তুলবেন না। আজকাল তো হজ হয় না, লোকেরা একটা হজে এই পরিমাণ ছবি তোলে যা পুরা জিন্দগিতে তোলে না। হজে গেলে বিশেষ করে স্বামী স্ত্রী যদি যায়, এই পরিমাণ ছবি তোলে পুরা জিন্দগিটা যা হবে হজেটা তার থেকে বেশি। এটা কোন হজ হয়েছে? দিস ইজ ট্যুর, ভ্রমণ হয়েছে। আল্লাহর হজের সাথে এর কোন সম্পর্ক নেই, এত গুনাহ করা হয়েছে। হজ করতে গেছে মুখে দাড়ি নেই, আবার হজ করে ফিরে এসে ওই অবস্থায়, সেটা হজ হলো কিভাবে? হজ হলো আল্লাহর ওলি হওয়ার একটা কোর্স, এই সফরটা আল্লাহর ওলি হওয়ার কোর্স। আপনার যদি সুন্নতি দাড়ি না থাকে তাহলে ওলি হইলেন কিভাবে? আর রওজায় রায়দান সালাম দিচ্ছেন, নবীজি কি আপনার সালাম নিছে না আপনার সালাম শুনে মুখ আর একদিক ঘুরাই দিছে? এই খেয়াল করেন, ছবি না নেন, প্রত্যেকে প্রত্যেকের দিকে খেয়াল রাখেন, কেউ ছবি তুলবেন না। হেদায়তের মাহফিল, ছবি তুলবেন তো গুমরাহির মাহফিল হবে। এটা যা ইমান নিয়ে আসছিলেন ওটা এখানে রেখে গেলেন, যতটুকু ইমান নিয়ে আপনি এই মাহফিলে আসছিলেন তা এখানে জমা দিয়ে গেলেন। তা এই জন্য কি আমরা কষ্ট করে আসছি? আমার শারীরিক অবস্থাই না, আমি পাঁচতলায় উঠব, ছেলে মেলে ধরে কষ্ট করে আমার উঠেছি। এই জন্য প্রত্যেকে খেয়াল রাখেন আল্লাহর হস্তে কেউ ছবি তুলবেন না। এটা ইহুদিরা দেখছে যে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পারা যায় না, মুসলমানের সাথে আল্লাহ আছে। মুসলমানদের সাথে যুদ্ধ মানে আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? কেউ পারবে না। বারবার তারা ফেল হয়ে গেছে, ফেল হয়ে গেছে, কুসুন তুনিয়া তাদের হাত ছাড়া হয়ে গেছে। তাদের যে সবচেয়ে বড় ধর্মীয় কেন্দ্র ছিল ইস্তাম্বুল, তাদের হাত ছাড়া হয়ে গেছে। সুলতান নুরুদ্দিন জঙ্গি, সালাহউদ্দিন আইয়ুবি, তাদেরকে একদম ভিটে ছাড়া করে দিছে, খ্রিস্টানদেরকে ভিটে ছাড়া করে দিছে। তো তারা দেখলো যে যুদ্ধ করে এই জাতির সাথে পারা যাবে না, এই জাতির সাথে স্বয়ং আল্লাহ। তখন তাদের যারা ধর্মীয় গুরু তারা আমাদের কোরআন কিতাব ঘাটাঘাটি করল, রিসার্চ করলো যে কি কি গুনার দ্বারা মুসলমানরা আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, এই গুনাগুলো তারা আমাদের কোরআন কিতাব ঘাটাঘাটি করে বের করলো। তার মধ্যে একটা পাইল এটা, এই ছবি তোলা। মুসলমানরা যখন ছবি তুলবে তো আল্লাহ রহমত থেকে দূরে চলে যাবে, আল্লাহ সাহায্য পাবে না, তখন তারা ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করে আমাদেরকে ফটোগ্রাফার বানাই দিল। প্রথমে যখন মোবাইল আসছিল কথাবার্তা হয়তো, শুধু কোন গোনা হইতো না, কথাবার্তা হইত। পরে আস্তে আস্তে এর মধ্যে ক্যামেরা যোগ করলো, এর মধ্যে সিনেমা যোগ করলো, সব এর মধ্যে ঢুকাই দিল। এই মোবাইলের মধ্যে জাহান্নামের পুরা কোর্স ঢুকাই দিল তারা, দিয়ে তারা এখন তালি বাজাই দিছে আমরা কামিয়াব, মুসলমানরা কোন যুদ্ধে আমাদের সাথে আর পারবে না, মুসলমানরা কোন যুদ্ধে আমাদের সাথে পারবে না, তাদের সাথে খোদার মদত নেই। এই জন্য পুরা ফিলিস্তিন ইসরায়েল গ্রাস করে ফেলতেছে, ফিলিস্তিনে তো ঠেকাইতে পারতেছে না, ফিলিস্তিনে না মুসলমান, ইহুদিরা আল্লাহর দুশ্মন, কোরআনের আয়াত আছে এটা আল্লাহর দুশ্মন, দুশ্মনরা যুদ্ধে জয়লাভ করতেছে আর মুসলমানরা তার দেশ ছাড়িয়ে দিচ্ছে, ফিলিস্তিনের 12 আনা নিয়ে গেছে আর 4 আনা নিতে বাকি আছে, কেন? এই আমাদেরকে ছলে বলে কৌশলে গোনায় লিপ্ত করে দিছে, ছবি তোলায় লিপ্ত করে দিছে, মদ খাওয়াতে লিপ্ত করে দিছে, সহশিক্ষা দিয়ে আমাদের মা বোনদের চরিত্র নষ্ট করে দিছে। ইসলামে সহশিক্ষার কোন অবকাশ নেই, ইসলামে সহশিক্ষার কোন অবকাশ নেই, এটা ইহুদি নাসারা সাহায্য দিছে, ওই সাহায্য সাথে শর্ত লাগাই দিছে, তোমাকে এত কোটি টাকা সাহায্য দেওয়া হবে, সহশিক্ষা চালু করতে হবে। আমাদের দেশে যারা সরকার চালায় তাদের কি কোরআন সুন্নাহর এলেম আছে? তাহলে তো অসুবিধা কি, পড়বে একসাথে পড়বে, ভাই বোনের মতো একসাথে পড়বে, অসুবিধা কি? তারা দেখছে এটা অসুবিধা কি, আলেমকে জিজ্ঞেস করে নাই। আরে ছেলেটা উঠতে বয়সী, মেয়েটা উঠতে বয়সী, এই দুজন যখন একসাথে হবে কি ঘটবে? এর ইলেকট্রিক তার নেগেটিভ পজিটিভ দুটা তারের ভিতরে পর্দা লাগানো হয়েছে যাতে দুটো একসাথে না হয়, কেন? একসাথে হলে আগুন জ্বলে যাবে। তো পুরুষ আর মহিলা, ছেলে আর মেয়ে, এ তো নেগেটিভ পজিটিভ, যদি পর্দার ব্যবস্থা না করা হয় আগুন লেগে যাবে। গতকাল পড়লাম কোন জায়গার ঘটনা, এদের বয়স এখন 18 বছর হয়নি, 16-17 বছর স্কুলে পড়ে, অবৈধ সম্পর্ক হয়ে গেছে, তো দুজনের অভিভাবক নিষেধ করছে। ছেলের অভিভাবক কইছে অমুক মেয়ের সাথে মিশবা না, মেয়ের অভিভাবক কইছে অমুক ছেলের সাথে মিশবা না। রেজাল্ট কি হয়েছে? প্রথম ছেলে আত্মহত্যা করছে, পরে মেয়ে আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে। গতকাল পত্রিকার খবর, এদিক কোথায় জয়পুরহাট না নাটোর, এদিক কোথায়? এ দেখেন কিভাবে এই পর্দা না থাকায় কিভাবে প্রাণীরা ঝরে যেতেছে, কিভাবে আমাদের ছেলে পেলে নষ্ট হয়ে যেতেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা ব্রিটিশ শিক্ষা না, সহশিক্ষা না, সেটা কোরআন সুন্নাহ শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা? এই নাস্তিক মার্কা শিক্ষা, যেখানে বানর থেকে মানুষ হয়েছে এই কথা শিক্ষা দেওয়া, ওইটা বানর থেকে মানুষ হয়েছে এটা বিশ্বাস করলে তার ইমান থাকবে, কিন্তু কাফের হয়ে গেল। এইগুলো আমাদের স্কুলে আমাদের সরকার বাহাদুর কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের ছেলেদের শিখাই দিচ্ছে। এর দোকানকে ধন্যবাদ জানাই, সে তার দেশে সমস্ত স্কুল থেকে ডারউইনের বিবর্তনবাদ একদম উঠাই দিচ্ছে। গাঁজাখুরি কথা এগুলো আমাদের দেশের স্কুলে পড়ানো হবে না। আমাদের দেশে যারা শিক্ষাবিদ, তোমাদের যদি মাথা না থাকে তো এর দোকানকে দেখে শেখো। আমাদের দেশে এখন কারা বানাইছে জানি না, এতদিন ছিল এক নাস্তিক। মুসলমান দেশে শিক্ষামন্ত্রী নাস্তিক কিভাবে হয়, কিভাবে এলাও করা হলো? আমরা কি কারো গোলাম? তারা তো যে নাস্তিককে যে মন্ত্রী বানাইতে বলবে ওইটা বানাইতে হবে। নাস্তিকের শিক্ষা ধারায় আমাদের ছেলেরা কি শিখবে? এই নাস্তিক যতদিন শিক্ষামন্ত্রী ছিল প্রশ্নপত্র বিক্রি হয়েছে, প্রশ্নপত্র বিক্রি হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। আমি গলত বলতেছি, মিথ্যা বলতেছি? ও চাইছে এই দেশটাকে ধ্বংস করতে, অথর্ব বানাইতে। যে দেশে প্রশ্নপত্র বিক্রি হয় সে দেশে ছেলেমেলে শিক্ষিত হয়, তাদের কোনো যোগ্যতা আছে না, কোনো যোগ্যতা আছে না, এই নাস্তিকরে বানায় রাখছে শিক্ষামন্ত্রী। কিন্তু সব কাফেরদের ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্র। তারা এই ছবি তোলা, এই সহশিক্ষা, এই গান বাদ্য, এই প্রেম প্রীতি, স্কুলগুলো এখন প্রেম কানন হয়ে গেছে। যে কটা সাবজেক্ট স্যাররা দিছে আর একটা সাবজেক্ট ছাত্ররা বাড়াই দিছে। ছয় নম্বর সাত নম্বর ক্লাস হল প্রেম প্রীতি। এরা জীবনও শান্তি পাবে? এই ছেলে পেলেগুলো বাকি জিন্দেগি শান্তি পাবে? সে জানে যে শিক্ষা জীবনে তার স্ত্রীর কোন কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার জানা আছে না? একসাথে পড়ছে জানা আছে না? আমার বিবিত্ব অমুক অমুক বয়ফ্রেন্ড ছিল, তাহলে আমার সাথে বিয়ে হওয়ার পরও তো তাদের সাথে সম্পর্ক আছে, তাহলে তার মনে শান্তি আসবে? এই শরীর কেউ পছন্দ করে? বউ আমার, এর দশটা বয়ফ্রেন্ড থাকবে, কেউ পছন্দ করে? আবার ওই মেয়েটাও জানে তার স্বামীর কয়টা মেয়ের সাথে সম্পর্ক ছিল, বিয়ে করার পরও ওই মেয়েদের সাথে স্বামীর কি আছে, সম্পর্ক আছে। তাহলে ওই মেয়ে শান্তি পাবে? যে মেয়ে জানে যে আমার স্বামীর দশটা গার্লফ্রেন্ড আছে, সেই মেয়ে কোনদিন শান্তিতে থাকবে? এই জন্য যারা এলিট শ্রেণী এরা কেউ শান্তিতে নেই। ইংরেজদের বিদ্যা পড়তে পড়তে ইংরেজ হয়ে গেছে, ইংরেজরা অশান্তিতে, এরা অশান্তিতে। ইংরেজি বিদ্যা এটা শিক্ষা, এটা জাতির মেরুদণ্ড না, এই শিক্ষা হল জাতির মেরু ধ্বংস। আমরা আজকে অশান্তিতে আছি এটা কেন? ওই ব্রিটিশ শিক্ষা হাসিল করতে যে ব্রিটিশকে অন্ধ অনুকরণ করছি, ব্রিটিশ শিক্ষা নীতি যে ব্রিটিশকে অন্ধ অনুকরণ করছি, ওটার কারণে আমাদের মধ্যে অশান্তি আছে। যতক্ষণ ওইখান থেকে ফিরে না আসবো ততক্ষণ কেউ আমাদেরকে শান্তি দিতে পারবে না। কোন ধনী লোক শান্তিতে নেই, সে তার বউকে বিশ্বাস করে না, বউ স্বামীকে বিশ্বাস করে না। অবাস্তব এগুলো বলতে পারবেন? অবাস্তব। চোখে দেখা, চোখে দেখা এই চলতেছে দুনিয়াতে। সব অশান্তি। ইউরোপ আমেরিকা থেকে নেওয়ার কিছুই আমাদের নেই। ইউরোপ আমেরিকাকে খুব আদর্শ মনে করা হয়, ব্রিটিশ সিলেবাস পড়ে তাদের কেবলা হয়ে যায় লন্ডন আমেরিকা। খুব উন্নত জাতি। কিসের উন্নত জাতি? যারা পায়খানা করে পানি নেয় না, যারা শুকুর আর মদ মেন খাবার, আর কুকুর নিয়ে পড়ে থাকে, গাড়ির মধ্যে কুকুর, বাড়ির মধ্যে কুকুর, সব জায়গায় কুকুর। কুকুর ছাড়া কোনো পুঁজি নেই। তাদের মেয়েরাও চাহিদা পূরণ করতেছে কুকুরের দ্বারা, ছেলেরা সব ফিউজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইসলাম না থাকলে মানুষ পশুর থেকে নেমে যায়, পশুর থেকেও নেমে যায়। আমার দেশে মেয়েদেরকে কত ইজ্জতের সাথে আল্লাহ রাখছে, কত ইজ্জতের সাথে রাখছে, তারা পর্দার মধ্যে থাকে, তাদের পর্যন্ত পৌঁছতে গেলে কত ধাপ পার হইতে হয়, হয়ে তার বাপ্পার কাছে যাইতে হয়, তার বাপ্পাকে রাজি করতে হয়, মেয়েকে রাজি করতে হয়, মোহর দিতে হয়। তার একটা হাতও দেখার কোনো কায়দা নেই, হাত মোজা পা মোজা পরা একটা মেয়েকে দেখার কোনো কায়দা নেই। এল ইসলাম, এটা মেয়ে পর্যন্ত পৌঁছা অনেক কঠিন। এই জন্য মেয়েদের দাম ইসলামে অনেক বেশি। ইসলামে প্রত্যেকটা মেয়ে কেমন জন্য রাজকন্যা। আর লন্ডন আমেরিকায় সেখানে 18 বছর বয়স হয়ে গেল, বাপ মা ছেলেকেও বের করে দিবে, মেয়েকেও বের করে দিবে, তো তোমার ব্যাপারে আমার আর কোনো দায়িত্ব নেই। 18 বছর তোমাকে লালন পালন করছি, তোমাকে লেখাপড়া শিখাইছি, তোমার ব্যাপারে আমার আর কোনো দায়িত্ব নেই, তুমি আমার বাড়ি ছেড়ে দাও, দিয়ে কোথায় থাকবা, কোথায় খাইবা, কি করবা, এলো তুমি তোমারটা বুঝো, আমার কাছে তোমার কিছু চাওয়া পাওয়া নেই। তখন এই মেয়েগুলো কি করবে? 18 বছর হয়েছে, বাপে বের করে দিছে, বের করে দিছে। আপনারা পারবেন? আপনারা তো মেয়ে বিয়ে দিতে 100 ছেলে দেখতেছেন, তাও পছন্দ হয় না। 100 ছেলে দেখতেছে, আসেন বাপে বের করে দিচ্ছে। একজন ডাক্তার সাহেব প্যারিস থাকতেন, প্যারিস, তুমি একটা বাসা ভাড়া নেওয়ার জন্য এক বাড়িতে গেছে, বাসা ভাড়া নেওয়ার জন্য একটা বাড়িতে গেছে, তো দেখে একটা মেয়ে কাঁদতে কাঁদতে চলে এসেছে। তো বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো, একটা মেয়ে দেখলাম কাঁদতে কাঁদতে চলে গেল, কে? উনি গেছে একটা রুম ভাড়া নেওয়ার জন্য, ওই দেশে পড়তে গেছে। তো ওরা বললো, ওটা আমাদেরই মেয়ে, কোথায় যাচ্ছে? বললো, না ওর তো বয়স হয়ে গেছে, এখন ও স্বাধীনভাবে থাকার জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে। খুব ভালো কথা, স্বাধীনভাবে থাকার জন্য যাচ্ছে, তো কাঁদতেছে কেন? কিন্তু ভালো কথা, স্বাধীনভাবে থাকবে, তার ইচ্ছা মতো চলবে, কান্দার দরকার কি? বললো, কাঁদতেছে এই জন্য, ও আমাদের একটা রুম ভাড়া নিতে চাইছিল, আমরা চাইছি 30 ফ্রাঙ্ক, ফ্রান্সের মুদ্রার নাম হলো ফ্রাঙ্ক, আমরা চাইছি 30 ফ্রাঙ্ক, ও দিবে 20 ফ্রাঙ্ক, ওর সাথে আমাদের কথা মিল হয় নাই, তাই ওকে আমরা ওই রুমটা ভাড়া দেই নাই, তাই কাঁদতে কাঁদতে চলে দিলেন। পারবেন এরকম পাশান হইতে? পারবেন? কে কে পারবেন হাত তোলেন। আপনার মেয়ে আপনার রুম ভাড়া নিচ্ছে, 2-4 পয়সা কম দিচ্ছে, তা আপনি ভাড়া দিলেন না, সে কাঁদতে কাঁদতে আপনার বাড়িতে বিদায় নিচ্ছে, কোথায় যাবে সে, কোথায় থাকবে? তো বলতেছিলাম, আমাদের দেশে একটা মেয়ে পর্যন্ত পৌঁছা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক ইজ্জতের ব্যাপার। আর ওই দেশে যেহেতু বাপ মা ছেলেকেও বের করতেছে, মেয়েকেও বের করতেছে, ওখানে মেয়েরা নিদিকে পেশ করে ছেলেদের কাছে, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে একটু থাকতে দাও, তুমি আমাকে দুই বেলা খাবার দাও, আমাকে স্ত্রীর মতো ব্যবহার করো। সেখানে মেয়েরা ছেলেদের পাও ধরতেছে, সেখানে মেয়েদের কোনো দাম নেই, যতই তারা গলা ফাটাইতেছে আমরা মহিলাদের স্বাধীন করে দিছি, মহিলাদেরকে মুক্ত করে দিছি, বাংলাদেশ এখনো করে নাই মৌলবাদী, খুব গলা ফাটাইতেছে, কি স্বাধীন করছো তোমরা, তোমরা তোমাদের মেয়েদেরকে লেবার বানাই ছাড়ছো, কোন মেয়ে রাস্তা সাফ করতেছে, কোন মেয়ে পাবলিক টয়লেট সাফ করতেছে, কোন মেয়ে বিল্ডিং বানাইতেছে, কোন মেয়ে টুকরি মাথায় করে মাল নিয়ে যাচ্ছে, কোন মেয়ে ওই যে জুতা পলিশ করে না ওটা নিয়ে রাস্তায় বসে গেছে, আয়ের উৎস হিসেবে মুর্শিদাবাদে তিন মাথাওয়ালাটা নিয়ে বসে থাকে না, ওই দেশের মেয়েরা ওটা নিয়ে বসে গেছে, ফাঁকে ফাঁকে বই পড়তেছে পরীক্ষা দেওয়ার জন্য, আর যে একজন পাওয়া পাড়াই দিচ্ছে আমার জুতাটা পলিশ করে দাও, বইটা রেখে দিয়ে জুতা পলিশ করতে লেগে গেছে। এই যে মেয়েদেরকে তারা এত নিচু কাজে লাগাইছে আর তারা ছেলের পিছনে ধর্ণা ধরতেছে, এটা কি মেয়েদের স্বাধীন করা হয়েছে বলা হবে, মুক্তি দিছে বলা হবে, রাজকন্যাকে হ্যাঁ চাকরানি বানাইছে, আল্লাহ যাদেরকে ইসলামে রাজকন্যা বানাইছে ওরা তাদেরকে চাকরানি চাকরানি থেকেও নামাই দিছে, চাকরানিও যে ইজ্জত পায় আমাদের ঘরে সেই ইজ্জতটুকু পাইতেছে না, এটার নাম দিছে নারী স্বাধীনতা, আর আমাদের শিক্ষিত বেকুবরা ওটাকে বিশ্বাস করে নিচ্ছে, শিক্ষিত বেকুবরা এটাকে বিশ্বাস করে নিচ্ছে, সেটা মহিলাদের এক পয়সা দাম নেই বাজারের পণ্য, কেন তারা ওপেন থাকে, আমাদের দেশের মেয়েরা পর্দায় থাকে, তারা থাকে ওপেন, ওপেন থাকার কারণে তাদের প্রতি পুরুষের কোনো আকর্ষণ নেই, আমাদের দেশে ঢেকে থাকার কারণে পুরুষদের আকর্ষণ আছে, পুরুষরা লক্ষ টাকা মোহর দিয়ে বিয়ে করতে রাজি আছে, এটা ঢাকা মাল, শিলা কলা না, শিলা কলা না, এটা কবারলা কলা, আর ওখানে খোলা থাকে, যেদিক তাকাবেন কোন একটা মেয়ে রান পর্যন্ত খোলা, তো এই দেখতে 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 আল্লাহ একটা আকর্ষণ দিছিল মেয়েদের প্রতি ছেলের, ছেলেদের প্রতি মেয়ের, ওই আকর্ষণটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য মেয়েদের সেখানে এক পয়সা দাম নেই, একটা মেয়ের পায়ের দিকে তাকাইলে আপনার কোনো আবেগ সৃষ্টি হবে না, একটা মেয়ের পা, একটা চেয়ারের পা, একটা টেবিলের পা, এই তিনটা সমান, এটা মেয়ের পাও, চেয়ারের পায়া, একটা টেবিলের পায়া, তিনটা কি এক সমান, এটাকে বলা হয়েছে নারীর স্বাধীনতা দেওয়া হয়েছে, উন্নতি করা হয়েছে, খোদার কসম মুসলমানদের কোনো কিছু নেওয়ার নেই, ইউরোপ আমেরিকা থেকে মুসলমানদের কোনো কিছু নেওয়ার নেই, ওদের যেটুকু ভালো দেখতেছেন ওটুক তারা আমাদের কোরআন হাদিস থেকে নিয়ে গেছে, ওদের মধ্যে যদি কোনো ভালো গুণ আপনি পান সেটা বাইবেল থেকে শেখে নাই, আমাদের কোরআন হাদিস থেকে নিয়ে গেছে, নিয়ে ওইটা দিয়ে উন্নতি লাভ করছে, আজকে বিশ্ব মার্কেট মুসলমানদের হাতে না কাফেরদের হাতে, কি জন্য আল্লাহর কোরআন অনুযায়ী বিশ্ব মার্কেট অর্থবাজার মুসলমানদের হাতে থাকবে, কাফেরদের হাতে কেন গেল, এই জন্য গেছে ব্যবসার ব্যাপারে আল্লাহর রসুল যে নীতি দিয়ে গেছে, তারা ইমান আনে নাই, ইসলামের উপরে ইমান আনে নাই, কিন্তু নবীদের নীতি দিয়ে গেছে, ওই নীতিগুলো মানতেছে। এই জন্য দুনিয়াতে আগায় যেতে যে আখরাতে কিচ্ছু নেই, আখরাতে ইমান নেই কিচ্ছু নেই, কিন্তু দুনিয়াতে আগায় যেতেছে। আর আমরা ইমানের জোরে আখরাতে হয়তো বেঁচে যাব জাহান্নাম ভোগ করার পরে, কিন্তু দুনিয়াতে ফেল হইতেছি। কেন? রসুলের নীতিগুলো আমাদের কাছে নেই। রসুল বলছেন ব্যবসার ভিতরে দুই নম্বরই করিও না, ভেজাল দিও না, ধোকাবাজি করো না। কারণ কোন একটা মাল দেখান তো আপনি যেটা ভেজাল ছাড়া, যে মালের গায়ে যা লেখা আছে ওটা ওর ভিতরে নেই, লেখা আছে আটা, ওই প্যাকেটের মধ্যে কোনো আটা নেই, প্যাকেটের গায়ে লেখা আটা, ওর মধ্যে কোনো আটা নেই। ইরিশ চাউল কেটে চিকন বানাইছে, ওই খুদ আছে আর জবের গুঁড়া আছে, এই দুটো মিক্সার করে আটা বানাইছে, সে সাদা আটা আপনি খাইতেছেন, এটা কোনো আটা না। এটা ইরিশ চাউল কেটে চিকন বানাইছে, মানে দামে বিক্রি করতেছে, অনেক দামে। ইরি তো কেউ কিনতে চায় না, এখন তো ওটা অনেক অন্য দাম হয়েছে, মিনি কেট, আসল নাম ছিল মিনি কাট, ইরি কাটে মিনি বানানো হয়েছে। ওর খুদ আর জবের খুদ, জবের গুড় জব পিছে আটা বানাইতে দিই, আটার কিছুই নেই, ওর মধ্যে সয়াবিন খেতেছেন, এর মধ্যে 2% সয়াবিন নেই, 2% থাকলে থাকতে পারে, আর সব কেমিক্যাল, সব কেমিক্যাল। সরকারের যারা ধান গবেষণা, পাট গবেষণা, বিভিন্ন গবেষণা, তারা পরিষ্কার লেখা দিতে পত্রিকায় ইত্তেফাক খুলে দেখেন যে আমরা সয়াবিনের নামে কি খাচ্ছি ভেবে দেখতে হবে, সয়াবিনের নামে কি খাচ্ছি ভেবে দেখতে হবে। যদি এটা প্রকৃত সয়াবিন হয় তাহলে এই 90 টাকায় যাওয়া যাবে না। সরকারের সর্বোচ্চ কর্মকর্তা যে বিবৃতি দিছে না পত্রিকা আসছে, কি খাইতেছে? কেমিক্যাল, এই কেমিক্যাল খেয়ে এই অ্যালার্জি, এই হার্টের মধ্যে বলক হাজার রকম রোগ হইতেছে, হাজার রকম রোগ এই সয়াবিন খেয়ে হইতেছে। এই জন্য আমি পরামর্শ দেই নিজেরা সরিষা নিয়ে ভাঙ্গায় ওটা খান, তরকারি সুস্বাদ হবে এবং সয়াবিনের অর্ধেক লাগবে, সয়াবিনের অর্ধেক লাগবে, অর্ধেক লাগবে। আমার মাদ্রাসায় 1500 ছাত্র, ওই মাদ্রাসার মধ্যে পর্যন্ত সয়াবিন নিষেধ করে দিচ্ছি, মাদ্রাসাও নিষেধ, এত ছাত্র সেখানে সয়াবিন নেই, সরিষা। এক আল্লাহর বান্দা সাপ্লাই দেয় শরীয়তপুর থেকে আনে 600 টাকা কেজি, সয়াবিন 90 টাকা বা 80 টাকা, এটা 600 টাকা, কিন্তু এটা লাগে তো অর্ধেক, আর খানা অনেক বেশি মজাদার হয়। কেমিক্যাল খেয়ে রুগী হয়ে যেতেছি, স্বাস্থ্য নষ্ট করতেছি, কিন্তু কেন হইতেছি তা আমরা বুঝতেছি না, তা আমরা বুঝতেছি না। এই জন্য দুশ্মনদের ষড়যন্ত্র বুঝতে হবে। আল্লাহ এই জন্য এই আয়াতটা রাখছে, গায়রিল মাগযুবি আলাইহিম আল্লাহ যাল্লিন, এই আয়াতটা কেন বারবার পড়া হয়, কেন 32 বার পড়া হয়? এই জন্য যে তাদের ষড়যন্ত্র কোন সময় থামবে না, তোমাদেরকে ধ্বংস করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের ষড়যন্ত্র কোন সময় থামবে না, যদি তোমরা সতর্ক না হও ধ্বংস হয়ে দেবে। এই কথাটা বোঝানোর জন্য এই আয়াতটা প্রত্যেক দিন কয়বার পড়তে হইতেছে, যে তাদের ষড়যন্ত্র অব্যাহত ভাবে জারি আছে। আর এখন যে সয়াবিন খাওয়াইতেছে এর মধ্যে তো শুকরের চর্বি কয়েক মিলে ধরা পড়ছে, পত্রপত্রিকা এসে গেছে, এই আপনার ধামরাই, ধামরাই একটা তেলের মিলের নাম, কে বি সি এগ্রো, কেবিসি এগ্রো, সেখানে একটা মিলে র্যাবেরা 3 লক্ষ টন শুকর পাইছে, 3 লক্ষ টন শুকর পাইছে, তাদেরকে 70 লাখ টাকা জরিমানা করছে, ওই মিল বন্ধ করে দিচ্ছে। শুকর আমদানি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে নিষেধ, কিন্তু গভর্নমেন্টকে ধোকা দিয়ে এটা আনা হয়। গভর্নমেন্টকে বলে অন্য কোন গোষ্ঠ আনতেছে, ধোকা দেয়, কে চেক করবে? এইভাবে চর্বি, শুকুরের চর্বি খুব সস্তা। ইহুদি খ্রিস্টানরা শুকুরের গোস্ত খায়, চর্বি খায় না, তার চর্বি খুব ক্ষতিকর, শুকুরের চর্বি খুবই ক্ষতিকর, এই চর্বি তারা খায় না। এটা কি করা হয়, এক তো বিভিন্ন দেশে সাপ্লাই দেওয়া হয়, ওটা গলায় তেলের মধ্যে দেয়, তখন সয়াবিনের তেলে তেলের দাম হয়ে যায় 50 টাকা কেজি, সস্তা। আর একটা কাজ তারা করে, তারা যত নামি দামি খানা বানায়, ইউরোপ আমেরিকা যত নামি দামি খানা বানায়, সব খানার ভিতরে শুকুরের কোন না কোন পার্টস থাকবে, শুকুরের কোন না কোন পার্টস থাকবে। আমি গত হাজাজে গেলাম, একটা ঐদেশীয় পত্রিকা পাইলাম, আরব দেশের পত্রিকা, এই পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রথম কলামে লিখছে, সৌদি আরবের পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রথম কলামে লিখছে যে কোকাকোলা আর পেপসি এই দুটার মূল উপাদান শুকুরের রক্ত আর শুকুরের নাড়িভুড়ি। এই পত্রিকা এখন আমার মাদ্রাসে আছে, যদি কারোর দেখতে মনে চায় দেখেন, আমি সেই পত্রিকা নিয়ে আসছি। কোকাকোলার কথা লিখছে, কোকাকোলা আর পেপসির কথা লিখছে, এর মূল উপাদান শুকুরের রক্ত শুকুরের নাড়িভুড়ি। যত দামি চকলেট ওদের শুকর আছে, শুকর আছে, কিন্তু ওরা ওটা উল্লেখ করবে না, উল্লেখ করলে তো বিক্রি হবে না। ওরা চালাকি করে অন্য একটা বুদ্ধি বের করছে, শুকুরের এক একটা পাটের এক একটা ই কোড তারা আবিষ্কার করছে, শুকুরের এক একটা পাটের এক একটা ই কোড তারা আবিষ্কার করছে, কত কত ই, এ বি সি ডি ই, ই 270 ধরেন, এর মানে শুকুরের চর্বি, ই 290 শুকুরের রক্ত। এই জন্য আপনি যে কোনো খানা খাবেন ই কোড দেখতে হবে। আমার ওয়েবসাইটে, আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমার সমস্ত বয়ান আছে, ওটার নাম darsemansoor.com, দারসে এই আমি আপনাদেরকে দর্শ দিচ্ছি, আমি তো কোনো বক্তা না, আমি শিক্ষক, আমি সবক দেই, সবক দেই, পাস করি না, আমার সব বয়ান ওখানে আছে, ওরা আমি ই কোড দিয়ে দিচ্ছি, কোনো খাবার খাওয়ার আগে ওই ই কোড মিলাই দেখেন ই কোড কি আছে। শুকুরের কিছু তারা বাদ দেখে না, শুকুরের হাড্ডিটাও ফেলে না, ওটা দিয়ে তসবি বানাই, শুকুরের হাড্ডি দিয়ে কি বানাই, তসবি বানাই, কি বাদ রাখবে, সব তারা কাজে লাগাই দিচ্ছে। কয়েকদিন আগে ইপিজেড, সাবান ইপিজেড, ওখানে এক মাদ্রাসাওয়ালারা রুটির অর্ডার দিছে বসুন্ধরা গ্রুপের কাছে, আমাদের ছাত্রদের খাওয়ানোর জন্য সকালে নাস্তার জন্য এত রুটি লাগবে, বাবুসিরা বানাই পারে না, তো রুটির অর্ডার দিচ্ছে, এটা গাড়ি ভরে রুটি নিয়ে গেছে। পরে ওদের মনে হয়েছে, আরে মুক্তি সন্না বলে ই কোড দেখতে, ই কোড দেখে দেখে খাইতে, এটা ই কোড কি, মানে ই কোড মিলেছে, দেখা যায় শুকুর আছে ওর মধ্যে, ওই রুটির মধ্যে শুকুরের কোন পার্টস আছে। তারা আর ওই বসুন্ধরা গ্রুপের রুটি কেনে নাই। তখন যারা রুটি নিয়ে গেছে তারা বলতেছে, ঠিক আছে হুজুর, আপনাদের টাকা দেওয়া লাগবে না, আপনারা এমনি রেখে দেন, রুটিগুলো এমনি রেখে দেন। হুজুররা বলল, আমাদের তো টাকা সমস্যা না, আমাদের সমস্যা হলো ইকোডের, টাকার তো সমস্যা না, এই এই কোড দেখাইতে দেন আপনারা, এর অর্থ শুকুরের কোন পার্টস এর মধ্যে আছে, এটা তো খাওয়া যাবে না, এটা তো খাওয়া যাবে না। এদেশের নাম করা ডাক্তার, প্রথম সারির ডাক্তার, চোখের ডাক্তার, ডাক্তার গোলাম হায়দার, যিনি পুরো বাংলাদেশে দাওয়াত পায়, এই চোখের ডাক্তার ধানমন্ডি বাংলাদেশ আই হাসপাতালে বসে, আমার সাথে মহব্বত আছে। উনি আমাকে ফোন করে জানাইলেন, এক ওষুধ কোম্পানি সুন্দর এক প্যাকেট চকলেট পাঠাইছে, এক প্যাকেট চকলেট পাঠাইছে, খুব উন্নত মানের চকলেট, যেহেতু আমার সাথে সম্পর্ক রাখে, তাহলে এই কোট আমি বলি এটা তো উনিও জানে, আমার বয়ানে শোনে, দেখা দেয় ই কোট আছে, যার অর্থ শুকুর আছে এর মধ্যে। পরে ওদেরকে জিজ্ঞেস করছে, তোমার এর মধ্যে শুকুরের চর্বি আছে, তা নিয়ে আসছো কেন? স্যার আমরা তো কিছু জানি, তোমাদের হেড অফিসের নাম্বার দাও, হেড অফিসের নাম্বার দিচ্ছে, ওরে ফোন লাগাইছে যে আপনি যে চকলেট পাঠাইছেন ডাক্তারদেরকে হাতিয়ার দেওয়ার জন্য, ডাক্তারদেরকে হাতিয়ার দেওয়ার জন্য চকলেট পাঠাইছেন, এর মধ্যে তো এই ই কোড আছে, এই ই কোড মানে তো শুকুরের একটা পার্টস, কেন পাঠাইছেন? হারাম খাওয়াইতে চান আমাদেরকে? আমি হেড অফিস করছি, স্যার আমরা তো জানি না, আমরা তো কোনো ই কোড টোট খেয়াল করিনি, আমরা দামি চকলেট পাইছি, সব ডাক্তারদেরকে হাতিয়ার দিচ্ছি, এর মধ্যে যদি ইকোট আছে, শুকুরের চর্বি আছে, এ তো আমরাও খেয়াল করি নাই, তো ঠিক আছে আমরা এগুলো কলজ করতেছি, এগুলো কলজ করছি, আপনি যখন বললেন কলজ করছি। এখন দেখেন ইহুদিরা কিভাবে আমাদেরকে ফটোগ্রাফার বানাইছে আর আমাদেরকে শুকুর খাওয়াই দিচ্ছে, শুকুর খাওয়াই দিছে, আর সশিক্ষা দিয়ে আমাদের ছেলে মেয়েকে ধ্বংস করতেছে, সশিক্ষা দিয়ে আমাদের ছেলে মেয়েদের চরিত্র ধ্বংস করতেছে। নারীর মূল জিনিস হলো সতীত্ব, কোটি টাকা দিয়েও কেনা যাবে না, নারীর মূল জিনিস সতীত্ব। আজকে এই সশিক্ষার কারণে এই সতীত্বর চার পয়সা দাম নেই, সতীত্বর চার পয়সা দাম নেই। তাদেরকে দিয়ে স্লোগান দেওয়া রয়েছে, কিসের ঘর কিসের বর, কিসের ঘর কিসের বর, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, দেহ আমার সিদ্ধান্ত আমার, কি অর্থ এগুলো? দেহ আমার সিদ্ধান্ত আমার, আল্লাহ শরিয়ত কোথায় গেল? দেহ আমার সিদ্ধান্ত আমার, আল্লাহর কোন শরিয়ত নেই? এসব তো ক্যান্সার কোথেকে হয়, জিনা ব্যবিচার মদ এগুলোর থেকে তো ক্যান্সার হয়, এইডস কোথেকে হয়? বাংলাদেশে তো এইডস হয় না, বিদেশে হয় কোথেকে? এই জেনা ব্যবিচার থেকে, জেনা ব্যবিচার থেকে। এই জন্য ভাই আমি বলতেছিলাম, শুধু এই মজলিসে না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে হাউস করে কোন সময় প্রাণীর ছবি তুলবেন না, কোন সময় না, কঠিন আজাব। হ্যাঁ, যখন আপনার ঠেকা হবে, যখন আপনার ঠেকা হবে তখন আল্লাহ জায়েজ করে দিবে, আল্লাহ বান্দাকে ঠেকায় না, আল্লাহ বান্দাকে ঠেকায় না। আল্লাহ কোরআনে বলে দিছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আমি ইসলামের মধ্যে তোমাদের জন্য কোন সংকীর্ণতা রাখি নাই। যখন আপনি ঠেকায় পড়বেন তো আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে দিবেন। ঠেকা কি? আপনার পাসপোর্ট করতে হবে, কি করতে হবে? পাসপোর্ট চলে যাই কোনো হবে না, আপনি আপনি বাধ্য অপারক, ভিসা করতে হবে, ছবি তোলেন, ন্যাশনাল আইডি কার্ড করতে হবে, তা কি ছবি ছাড়া হবে? জাতীয় পরিচয় পত্র ছবি ছাড়া হবে? করেন সরকারের আইন, আপনার কোনো গুণা হবে না। এইরকম ঠেকা যখন হবে তো আল্লাহ আপনাকে অনুমতি দিবেন, কিন্তু এইসব মজলিসের কি কোনো ঠেকা আছে? যেখানে ছবি না তুললে আমাদের জেল হয়ে যাবে এক বছরের, এরকম কোন সমস্যা আছে? এখানে কেন ছবি তুলব? তা হেদায়াতের মাহফিল, তা গুমরাহের মাহফিল না এটা। এই জিনিসগুলো যদি মাহফিল থেকে আমরা না শিখি, তাহলে এই কানে হাত দিয়ে সুর দিয়ে কত বক্তা বের হয়েছে, কি কইতেছে না কইতেছে আল্লাহই জানে। লোকেরা তো আর শুনতে আসে না, সুর শুনতে আসে। কানে হাত দিয়ে, আরে ওলামার হলো ডাক্তার, রুহানি ডাক্তার, শারীরিক কোন ডাক্তার কানে হাত দিয়ে কথা বলে? সুদ দিয়ে ওষুধ বুঝায়? শারীরিক কোন ডাক্তার কানে হাত দিয়ে সুর দিয়ে ওষুধ বুঝায়? তুমিও তো রুহানি ডাক্তার, তুমি সুর দিয়ে বুঝাইতেছ কেন? সুদ দিলে মানুষ কথা বুঝে? টেলিভিশনে সুর শুনতো, ওটা বাদ দিয়ে আজকে হুজুরের সুর শুনতে এসেছি, কি লাভটা কি হলো? লাভটা কি হলো? গলত তরিকা, কথা বুঝাই বলতে হবে। আপনি কি বলতে চান বুঝাই বলতে হবে, সুরের কোন অবকাশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুর দিয়ে পাস করতেন না, গলত তরিকা। যাই হোক, অনেক কথাই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নবী দিয়ে বলে গেছেন, আমি বয়ান শেষ করে দিচ্ছি, প্রায় শেষের দিকে আসছি, দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। নবী দিয়ে বলে গেছেন, বনী ইসরায়েল 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে, এর মধ্যে একটা গ্রুপ বেসতে যাবে আর সব দজব। তার মানে একটা ইসলাম সঠিক আর 72টা ইসলাম নকল, তারা তো মুসলমান দাবিদার। ওই 72টা কি মুসলমান দাবিদার? একটা ইসলাম সঠিক আর 72টা ইসলাম নকল। আল্লাহ না করুক, যদি আপনি আসল ইসলামের ঠিকানা না পান আর বাতিল ইসলামে থেকে যান, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হাউজে কাউসার থেকে ভাগাই দিবেন। সোকান সোকান লিমান গায়্যারা বাদি, ভাগো ভাগো আমার হাউজে কাউসার থেকে ভাগো, এখানে তোমাদের শরবত পান করানো হবে না, কারণ তোমরা আমার শরিয়াতকে বিগড়ে ফেলছিলে, আমার শরিয়াতকে পরিবর্তন করে ফেলছিলে। আমি বলে আসছি একটা, তোমরা করছো আর একটা, আমি বলে আসছি একটা আর তোমরাও করছো আর একটা, ভাগো। এই 72 হলো না, ওই দিন হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াই দিবেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা ফেরকা একটা গ্রুপ যে বেসতে যাবে এটা কারা, এদের চিনবো কেমনে? নবী আলাইহিস সালাম বললেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমি 23 বছর মেহনত করে যে সাহাবায়ে কেরামের জামাত তৈরি করছি, এরা যে তরিকার উপর আছে এই একটা তরিকা হল ঠিক আর 72টা নকল। শুধু নিজের কথা বললেন না, নিজের সাথে কাকে লাগাইলেন? সাহাবায়ে কেরামকে লাগাইলেন। আজকে মওদুদী সাহেব বলতেছে, সাহাবায়ে কেরামকে 70 মাপকাঠি মনে করা যাবে না, রসুল্লাহ কইতেছে 70 মাপকাঠি, আর উনি এক লাইন মাদ্রাসায় পড়ে নাই, আলিয়া মাদ্রাসার 16 ক্লাসের 6 ক্লাস পড়ছে। 6 ক্লাস পড়লে কি হয়? 6 ক্লাসে তো কোনো কোরআন হাদিস নেই, খালি গ্রামার আছে। উনি কইতেছে ওনারা 70 মাপকাঠি না, তাহলে রসুলের কথার সাথে তার কথা মিল আছে? আর তার বইগুলো বাংলা করছে জনৈক আব্দুর রহিম, জনৈক আব্দুর রহিম, সেই বই পড়ে পড়ে সব মওদুদী ভক্ত হয়েছে। উনি যে মতবাদ দিয়ে গেছে মওদুদী সাহেব, ইসলামের সাথে কোনো মিল নেই, ইসলামের সাথে মিল নেই, ওই 72টার সাথে মিল আছে। মওদুদী সাহেব বলে গেছে সকল নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনাহ করাইছে, অথচ 1400 বছর পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের আকীদা এবং কিতাবে লেখা আছে যে নবীগণ নিষ্পাপ, তারা উম্মতের জন্য মডেল, আদর্শ, তাদের নবুয়তের আগে পরে কোনো গুনাহ নেই, নবুয়তের আগে পরে কোন গুনাহ নেই। আর উনি পণ্ডিতগিরি করতেছে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনাহ কবিরা করেছে, কি জন্য? যাতে পাবলিকরা ওনাদেরকে খোদা মনে না করে। আরে খোদা মনে করে না এইটা বুঝাইতে গেলে গুনাহ করাইতে হবে? উনি যে লুটালো টয়লেটে দিয়ে দিতে, এটা দিয়ে বোঝা যায় না যে খোদা না, এটা লুটালো টয়লেটে দিয়ে দিতে, আবার ব্যাগ লয়ে বাজারে যাইতেছে, খোদা বাজারে যায়, আবার ওনার বাচ্চা কাচ্চা হইতেছে, ওনার খানা খাওয়া লাগে, ওনার ঘুমানো লাগে, হ্যাঁ উনি অসুস্থ হয়ে যান, এগুলো তো বোঝা যায় না উনি খোদা না, তাহলে গুনাহ করে দেবে কেন? এই ধরনের কিছু কথা বলছে একজন মুফতি সাহেব, একটা কিতাব লিখছে একজন মুফতি, তার নাম মুফতি আব্দুল কুদ্দুস, তিনি একটা কিতাব লিখছে, এই কিতাবের নাম হলো এক্সরে রিপোর্ট। কিতাবের নাম কি? তার মধ্যে তিনি 30টা পয়েন্ট নিয়ে আসছে, 30টা পয়েন্ট, যে এক একটা পয়েন্ট এরকম মারাত্মক, যে কেউ বিশ্বাস করবে তার ইমান নষ্ট হয়ে যাবে। এই 30টা পয়েন্টের এক একটা পয়েন্ট এত মারাত্মক, যে কেউ ওটা মানবে তার ইমান নষ্ট হয়ে যাবে। অথচ এক শ্রেণীর লোক সেই মওদুদীর ইসলাম কায়েম করার জন্য জান দিয়ে ফেলতেছে, নবীদের দোষ চর্চা করতেছে, সাহাবিদের দোষ চর্চা করতেছে, অথচ হাদিসে আছে যারা নবীদের দোষ চর্চা করে, সাহাবিদের দোষ চর্চা করে, তাদের উপরে আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর লানত। সেই লানত কিভাবে আসবে আল্লাহ জানে, সেই লানত কিভাবে আসবে? মারাত্মক রোগের দ্বারা হইতে পারে, সেই গজব ফাঁসির আকৃতিতে আসতে পারে। আপনি নবীদের সমালোচনা করে দেখেন, আপনারও ফাঁসির অর্ডার হবে। আপনি সাহাবাদের সমালোচনা করেন, কয়েকদিন পর দেখবেন আপনারও ফাঁসির অর্ডার হয়ে গেছে। ওই তো গজব কামাইছেন, ওই গজব এখন ভোগ করেন। বহু বাতিল মতবাদ আমাদের দেশে চালু আছে, শুধু মওদুদী সাহেবের না, আর এক গ্রুপ বেরোয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আরে ঈদ তো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 12 তারিখ কি? 12 তারিখে ইসলামের কোন ঘটনা ঘটে নাই, 12ই রবিউল আউয়াল ইসলামের কোন ঘটনা ঘটে নাই, আর এখন রজব মাস চলতেছে, এই রজবের 26 তারিখকে বলা হয় লাইলাতুল মেরাজ, কি বলা হয়? অথচ কোন কিতাবে এটা লেখে নেই, মেরাজ কোন মাসে হয়েছে কয়েকটা মাস লিখছে, কিন্তু রজব নেই, এই তারিখও নেই, প্রসিদ্ধ হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। আর মতবিরোধ কেন হলো? যেহেতু ওই রাত্রে আল্লাহ কোন ইবাদত দেয় নাই, সবে বরাতে সবে কদরে যেমন ইবাদত দিছে, লাইলাতুল কদরে কোন ইবাদত দেয় নাই, যে কারণে ওটা মতবিরোধ হয়ে গেছে। কিন্তু এই মাসে না, এই মাসে না, 12 তারিখ কিচ্ছু হয় নাই, নবীজির জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, 8 রবিউল আউয়াল সোমবার, মৃত্যু তারিখ 1লা রবিউল আউয়াল সোমবার। মৃত্যু তারিখ কি? হয়তো জেন্দিগির পয়লা শুনতেছেন আপনারা, জেন্দিগির পয়লা শুনতেছেন, 1লা রবিউল আউয়াল সোমবার, এটা আপনি ঘরে বসে বের করতে পারবেন। নবীজিতে বিদায় হজ করলেন, বিদায় হজ, বিদায় হজের পরে নবীজি দুই মাস বাঁচছিলেন। জিল হজে বিদায় হজ করলেন, এবারে মহরম সফর দুই মাস বাঁচলেন, তারা মারা গেল। আর আরবি মাস নবীজি বলে গেছে হয় ২৯ হয় না হয় ৩০ হয়। আর নবীজি এবার হজ করলেন, সেবার আরাফাত দিন ছিল শুক্রবার, আরাফাত দিন মানে ৯ তারিখ, ৯ তারিখ ছিল কি, তাহলে আপনি ৯ তারিখ তো হিসাব করতে করতে যান, ৯ তারিখ শুক্রবার, ১০ তারিখ শনিবার, হ্যাঁ ১১ তারিখ রবিবার, এটা লিখতে লিখতে যান দুই মাস, তো দুই মাস তো লম্বা কিছু না। দেখেন তো ওইভাবে লিখতে লিখতে গেলে কোন ১২ তারিখে সোমবার পড়ে কিনা, সোমবারে মৃত্যু হওয়াটা নিশ্চিত, বুখারের রেওয়ায়েতে আছে, বুখারের রেওয়ায়েতে আছে সোমবারে মৃত্যু হয়েছে। তা আপনি লিখতে লিখতে আসেন যে সোমবারে ১২ তারিখ পড়ে কিনা, পড়ে না, ১ তারিখ পড়ে, ৮ তারিখ পড়ে, ১৬ তারিখ পড়ে। সোমবার কোন তারিখ পড়ে, ১ তারিখ, ৮ তারিখ, হ্যাঁ ১৬ তারিখ, ১২ তো পড়ে না, ১২টা কি, জন্ম ৮ রবিউল আউয়াল সোমবার, মৃত্যু ১লা রবিউল আউয়াল সোমবার। ৮টা যুক্তি দেয় আপনাদেরকে, রবিউল আউয়াল আগের মাসের নাম হল সফর, মুহররম সফর, সফর মাসের শেষ বুধবার নবীজি অসুস্থ হয়েছিলেন। সফর মাসের শেষ বুধবার কি হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে ৫ দিনের মাথায় উনি ইন্তেকাল করছেন, কয়দিনের মাথায়, সোমবার, বুধবার রাত্রে অসুস্থ হয়েছেন, তার পরবর্তী সোমবারে মারা গেছেন। তাহলে আগের মাসের শেষ বুধবারে যদি অসুস্থ হয় আর ৫ দিন পরে মারা যায়, তাহলে পরের মাসের ১২ তারিখ কিভাবে আসে, আগের মাসের শেষ বুধবারে অসুস্থ হইতেছে তার ৫ দিন পরে মারা যাইতেছে, তাহলে পরের মাসের ১২ তারিখ কিভাবে আসবে, এটা আমাকে বুঝান। সব ভুয়া, এই ভুয়া জিনিস নিয়ে আমরা জিন্দেগি পার করে দিলাম। ১২টা আসলো কোত্থেকে, আমার যত ধারণা একটা দুর্বল মতবাদ আছে, ২রা রবিউল আউয়াল সোমবার ওনার ইন্তেকাল হয়েছে, দুর্বল মতবাদ, ২রা রবিউল আউয়াল। তো মনে হয় বইতে এইভাবে লিখছিল, ১লা অবলিক ২রা রবিউল আউয়াল সোমবার তিনি মৃত্যুবরণ করিয়াছেন। পরে ছাপতে ছাপতে প্রিন্টিং মিস্টেকে অবলিক পড়ে গেছে, অবলিক পড়ে দেয় ১ অবলিক ২ কি হয়ে গেছে, ১২ হয়ে গেছে। এখন মুসলমানরা ১২ লিয়ে লাভালাভি করতেছে, ১২র কোন অস্তিত্বই নেই। আবার সেটিকে বলতে সেরা ঈদ, তো কোনো ঈদে না, ভণ্ড ফেরকা, কাদিয়ানি ভণ্ড ফেরকা, আর এক নবী দাঁড় করাইছে, শিয়া ভণ্ড ফেরকা, তারা আমাদের এই কোরআনকে মানে না। আমরা যে কোরআন পড়ি, পুরো দুনিয়াতে এই কোরআন, এই কোরআনকে শিয়ারা মানে না। শিয়ারা বলে যে তোমাদের কোরআন তো ৬০০০ আয়াত, কোরআনের আয়াত সংখ্যা কত হয় নাই, ৬২৩৬, এটা আপনারা ভুল জানছেন। বলেন আপনাদের ঘরে কোরআন শরীফ আছে, বলে বাংলায় লেখা আছে সূরা বাকারা এত আয়াত, সূরা নিসা এত আয়াত, সূরা আল ইমরান এত আয়াত লেখা আছে, ক্যালকুলেটর নিয়ে বসেন, বসে এই আয়াত সংখ্যাগুলো যোগ দেন, দিয়ে দেখেন তো ৬৬৬৬ হয় কিনা, কশ্চিন কাল হবে না, হবে ৬২৩৬। তা দুঃখজনক, আমরা এমন নাম কে আসছে মুসলমান যে আমাদের আল্লাহ একখানা কিতাব লহয় মাহফুজে নাজিল করছে, তার আয়াত সংখ্যাটা শুদ্ধ করে জানার তৌফিক হয় না আমাদের। তারপর আমরা হাজী সাহেব, গাজী সাহেব, মৌলানা, মুফতি, কত কিছু, কোরআনের আয়াত সংখ্যাটাও জানি না, নাউযু বিল্লাহি মিন যালিক। এই শিয়ারা কাফের, তারা এই কোরআন মানে না, তারা বলে যে অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত থাকবে। অরিজিনাল কোরআন শরীফে কত আয়াত থাকবে? 17,000। তোমাদেরটা তো অরিজিনাল না, এটা উসমান গনি লিখছে। কোরআন কেউ লিখতে পারে? এটা আল্লাহ নাজিল করছে। এই জন্য ইরানের শিয়ারা বা আমাদের দেশে 10 মুহররম যারা মিছিল বের করে বাতিল বের করে, এরা কি বাতিল বের করে। তাহলে একটা সঠিক ইসলাম আর 72টা নকল ইসলাম। এখন আপনি সঠিকটা বুঝবেন কেমনে? এটা নবীজি বলে গেছেন, নবীজি বলে গেছেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اِخْتِلَافًا كَثِيرًا। আমার ইন্তেকালে পরে ইসলামের নামে অনেক দল দেখবা, অনেক উপদল দেখবা, ইসলামের নামে অনেক দল দেখবা, অনেক উপদল দেখবা। فَاتَزِلْ تِلْكَ الْفِرَاقَ كُلَّهَا, সবগুলো থেকে আলাদা হয়ে যাও, সবগুলো থেকে আলাদা হয়ে যাও। ভাই কি করবা? আলাইকুম বিসুন্নতি, ওই লোকগুলোকে খুঁজে বের করো যারা প্রত্যেকটা কাজে, দিন দুনিয়ার প্রত্যেকটা কাজে আমার সুন্নত শিখায়। উজুর সুন্নত কি, নামাজের সুন্নত কি, খানা খাওয়ার সুন্নত কি, ঘুমানোর সুন্নত কি, টয়লেটে যাওয়ার সুন্নত কি, বাজারে যাওয়ার সুন্নত কি, এই সুন্নত কারা শিখায়? নবীজি গাইডলাইন দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, যে আপনি নকল ইসলামে যাতে না পড়েন, আর নবীজি আপনাকে ভাগাই না দেয় হাসরের ময়দানে, এর থেকে বাঁচার জন্য আপনাকে সঠিক ইসলামে থাকতে হবে। আর সঠিক ইসলাম বুঝবেন কিভাবে? যারা সুন্নত শিখায়, যাদের নজর আপনার পকেটের দিকে না, যাদের নজর আপনার পকেটের দিকে না, যে আপনার থেকে কিছু টাকা কেমনে খসানো যায়, এদিকে তাদের নজর না। তাদের নজর কিভাবে আপনাকে সুন্নত শিখায় আল্লাহর ওলি বানানো যায়, যে কেউ সুন্নত অনুযায়ী, সুন্নত মানে রসুলের তরিকা। এটা ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, আপনি যেটাকে সুন্নত মনে করেন ওটা হইতে পারে। নবীর তরিকা, সুন্নত মানে কি? নবীর তরিকা। তো নামাজ পড়া নবীর তরিকা না? রোজা রাখা নবীর তরিকা না? দাড়ি রাখা নবীর তরিকা না? শেষেও সুন্নত, কিন্তু পজিশন কিন্তু সুন্নত না। দাড়ির পজিশন সুন্নত না, দাড়ির পজিশন হল ওয়াজিব, ওয়াজিব। তা কাটা হারাম, কোন মুসলমান দাড়ি কাটতো না। ব্রিটিশরা যখন এই দেশ দখল করলো, তখন তারা মুসলমানদের দাড়িকে ভয় পেত, মুসলমানদের টুপি দাড়ি, পকেটের মধ্যে মেসওয়াক, হাতের মধ্যে লাঠি দেখলে ওদের প্যালপিলিশ কাঁপত। এই জন্য তারা দাড়ির উপরে ট্যাক্স বসাইছিল, এই প্রথম দাড়ি কাটা শুরু হল। এই যে শুরু হয়ে গেছে, 1947 ইংরেজরা চলে গেছে বুকসালয়ে, কিন্তু ওই যে চালু করে দিয়ে গেছে এটা আর বন্ধ হয়নি, আমরা এখনো দাড়ি কাটতে আছি। অথচ দাড়ি কাটা দুই কারণে হারাম, একটা কারণ হলো এতে পুরুষের চেহারা হয়ে যায় মহিলাদের মতো, কোন পুরুষের জন্য মহিলার আকৃতি ধারণ করা হারাম, মহিলার জন্য পুরুষের আকৃতি ধারণ করা হারাম, এ একটা কারণ। দ্বিতীয় কারণ হল দাড়ি কাটলে চেহারা হয়ে যায় কাফেরদের মতো, আল্লাহর দুশ্মনের মতো, আল্লাহর দুশ্মনদের মতো চেহারা বানানো হারাম, হারাম। আপনি আল্লাহর দুশ্মন না, আপনি আল্লাহ সৈনিক, আপনি আল্লাহ সৈনিক। আল্লাহ তার সৈনিককে যে লেবাস দিছে, যে উর্দি দিছে, ওই উর্দি আপনাকে পড়তে হবে, সুন্নতি লেবাস, এক মুষ্টি দাড়ি, মোজ ছোট, মাথায় টুপি, আল্লাহ সৈনিকের পোশাক এটা। প্রত্যেক দেশের সৈনিকের ইউনিফর্ম থাকে, থাকে না? আল্লাহ সৈনিকের ইউনিফর্ম কি? দাড়ি থাকবে, মোজ ছোট, মাথায় টুপি। সেই দাড়ি কিন্তু মোদি স্টাইলের হলে হবে না, মোদি স্টাইলের দাড়ি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, মোদি স্টাইল বলেন বা মওদুদি স্টাইল বলেন, এটা গ্রহণযোগ্য না। আবার রবি ঠাকুর স্টাইলের দাড়িও গ্রহণযোগ্য না। তো দাড়িও লম্বা, ওই পরিমাণ মোষও লম্বা। যে পরিমাণ দাড়ি লম্বা ওই পরিমাণ মোষ লম্বা, এটাও গ্রহণযোগ্য না। তো কোনটা গ্রহণযোগ্য? দাড়ি এক মুষ্টি, মোষ ছোট। দাড়ি এক মুষ্টি, মোষ ছোট। ওলামা কেরামকে দেখে দেখে শেখেন, তাদের সাথে জুড়ি মিলে থাকেন। দাড়ি কবরাজাব থেকে মাপ পাওয়ার জন্য অনেক বড় সম্বল। দাড়ি কবরাজাব থেকে মাপ পাওয়ার জন্য কার জন্য কাটতেছি? দাড়ি কাটলে কি সুন্দর দেখায়? নবীজি দাড়ি ছাড়া জীবনে একটা লোক দেখছেন। মক্কার কাফেররা দাড়ি রাখত, মক্কার কাফেররা দাড়ি রাখত, একটা লোক দাড়ি ছাড়া দেখছেন। ইরানের দূত তার চেহারা দেখে সাথে সাথে নবীজির চেহারা ঘুরাই ফেলছেন আর একদিকে, ঘুরাই বলতেছেন তোমার চেহারাকে এত বিশ্রী বানাই দেখে বলছে। তখন সেই লোকটা বলল, হুজুর আমাকে মাফ করবেন, এটা আমার দেশের রাজার আইন, যদি কেউ দাড়ি না কাটে তাকে জেলে দেয়, এটা আমাকে মাফ করবেন। তখন নবীজি দেখলেন এই লোকটা অপারগ, তখন তার সাথে কথা বললেন। এই পুরা কিস্তা বলা উদ্দেশ্য না, ওর উদ্দেশ্য হল দাড়ি কাটা একটা লোক দেখছেন, দেখে কি প্রশ্ন করছেন, তোমার চেহারাকে এত বিশ্রী বানাইতে কে বলছে? আল্লাহ পুরুষদেরকে সৌন্দর্য দিছে দাড়ির দ্বারা, মহিলাদেরকে সৌন্দর্য দিছে চুলের দ্বারা। তারা যদি মাথা মুন্ডাই ফেলে তাদের সৌন্দর্য থাকবে না, পুরুষ যদি দাড়ি মুন্ডাই ফেলে তার সৌন্দর্য শেষ, সৌন্দর্য শেষ। এই জন্য প্রত্যেককে আমরা নিয়ত করি আমরা চেহারাতে দাড়ি রাখব। এর অসিলায় হাজারো লোকরে আল্লাহ কবরে মাফ করে দিছে, মাফ করে দিছে। ফেরেশতারা আল্লাহকে জানাইছে, আল্লাহ এক লোক কবরে আসছে অনেক গুনাহ, তার আজাব পাওয়ার উপযুক্ত, কিন্তু ওর চেহারা তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার মতো। ও গুনাহগার, ও গুনাহগার, কিন্তু ওর চেহারা তোমার হাবিবের চেহারার মতো। অর্থাৎ সুন্নতে দাঁড়িয়ে আছে আর মজগুলো কি ছোট ছোট। তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে যে বান্দা আমার হাবিবের চেহারার মতো চেহারা বানাইছে, সে যতই গুনাহগার হোক তাকে আজাব দিতে আমি মাওলা শরম পাই, আমি ওকে মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম, ওকে আজাব দিও না। তাহলে দাড়ি কত বড় সম্পদ, অথচ ইংরেজরা শিখাই গেছে এরা কেটে ফেলতে হবে। আর এখন আমাদের স্কুল কলেজের টিচাররা এটাই শিখাই দিচ্ছে, দাড়ি কাটার জিনিস। দাড়ি কি কাটার জিনিস? তার রসুলের বাগান, তাই ইমানের সাইনবোর্ড, ইমানের সংরক্ষণ করতে হবে এটা। এটা দিয়ে আপনি কবরে পার হয়ে যাবেন। সার কথা, একটা ইসলাম খাঁটি, বাহাত্তরটা ইসলাম নকল। এই খাঁটিটা কেমনি বুঝবেন? যারা সর্বক্ষণ সুন্নত শেখায়, এটা আজকে তালিম। খাঁটি ইসলাম কেমনি বুঝবেন? সুন্নত শিখায়, ওদের সাথে থাকবেন আর কারোর সাথে থাকবেন না। নবীজি বলে গেছেন আলাইকুম বিসুন্নতি, হাদিস দিয়ে বুঝাইলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বয়ানের পরে সাধারণত আমি 5-10 মিনিট সময় দেই, কারোর কোন প্রশ্ন থাকলে আমার বয়ানের উপরে বা এমনিতেই অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে না, কিন্তু জিজ্ঞেস করার জন্য মুক্তি পাই না। যখন প্রশ্ন মনে পড়ে তো মুক্তি পাওয়া যায় না, যখন মুক্তি পাওয়া যায় তো প্রশ্ন মনে থাকে না। সমস্যা বুঝছেন? প্রশ্ন মনে পড়ে মুক্তি নেই, মুক্তি পাওয়া যায় প্রশ্ন মনে নেই, এই জন্য প্রশ্ন লিখতে হয়। নিজের একটা নোটবুকে প্রশ্নগুলো লিখে রাখতে হয়, কোন আলেমের কাছে ওগুলো হল করে আসতে হয়। এখানে যদি কর্তৃপক্ষ চায় 10 মিনিট প্রশ্নোত্তর হবে তো হইতে পারে, আমি সময় দেবো ইনশাল্লাহ। এখন পাগড়ি দেওয়া হচ্ছে, যারা এবার কি এরা কি মুক্তি হয়ে গেল? হাফেজ, প্রথম যারা হাফেজ হয়ে গেছে, হাফেজ যারা হয়ে গেছে তাদের পাগড়ি দেওয়া হবে, তারপর মুফতিদের দেওয়া হবে, তারপর যারা মুক্তি হয়েছে তাদেরকেও পাগড়ি দেওয়া হবে। আপনাদের যে কষ্টের প্রতিষ্ঠান, কত পয়সা দিচ্ছেন আপনারা, মাথার ঘাম পায় ফেলে পয়সা রোজগার করছেন, সেই পয়সা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই প্রতিষ্ঠানে দিচ্ছেন, সেই প্রতিষ্ঠান থেকে কি বেরোলো, কি ফল আসলো, কয়টা হাফেজ তৈরি হলো, কয়টা মুক্তি তৈরি হলো, এটা আপনাদের দেখার বিষয় আছে না? ইনশাআল্লাহ এখন সেটা দেখতে পাবেন, তাদেরকে পাগড়ি দেওয়া হবে, একেবারে দস্তারে ফজিলত। আসো, একজন নাম বলেন।